Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Ashhadu an la ilaha illallah. Ashhadu an la Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar حي على السلام. حي على السلام. حي على الفلاح. حي على الفلاح. Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah.
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
مسلمانوں کی مرتدین
মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে মুসলমানদের বিভিন্ন অভিযানের আলোচনা অব্যাহত আছে। এই প্রসঙ্গে হযরত মুহাজির এবং হযরত ইকরামা কিন্দা এবং হাজরামাউত অঞ্চলে মুরতাদদের বিরুদ্ধে যেই কার্যক্রম পরিচালনা করেছেন তার বিস্তারিত বিবরণ রয়েছে। যে সানায় হযরত মুহাজিরের অবস্থান যখন দৃঢ় হয়ে যায়, তিনি হযরত আবু বকরকে পত্র যোগে তার সমস্ত কার্যক্রম সম্পর্কে অবহিত করেন আর উত্তরের অপেক্ষায় থাকেন। তখন মুয়াজ বিন জাবাল এবং ইয়ামানের অন্যান্য কর্মকর্তা যারা মহানবীর যুগ থেকে কাজ করছিলেন, হযরত আবু বকরকে তারা পত্র লেখেন এবং মদিনা ফিরে আসার অনুমতি প্রার্থনা করেন। পত্রে হযরত আবু বকর, হযরত মুয়াজ বিন জাবাল এবং তার সাথে অন্যান্য কর্মকর্তাকে স্বাধীনতা দেন যে তারা চাইলে ইয়েমানেও থাকতে পারে বা চাইলে মদিনায় ফিরে আসতে পারে, কিন্তু নিজের জায়গায় কাউকে নিযুক্ত করে আসতে হবে। অনুমতি পাওয়ার পর সবাই মদিনা ফিরে আসে। হযরত মুহাজিরকে নির্দেশ দেওয়া হয় যে ইকরামার সাথে গিয়ে যোগ দাও, উভয় সম্মিলিতভাবে হাজারমত পৌঁছো আর জিয়াদ বিন লবিদের সঙ্গ দাও, তাকে তার পদে বহাল রেখে বলেন, তোমার সাথে যারা মক্কা এবং ইয়েমানে জেহাদ করেছে তাদের ফিরে আসার অনুমতি দাও, ফিরে আসতে চাইলে আসতে দাও। হ্যাঁ, তারা যদি জেহাদকে প্রাধান্য দেয় তাহলে ভিন্ন কথা, অর্থাৎ মানুষ যদি নিজে বলে যে আমরা জেহাদ করতে চাই তাহলে ভিন্ন কথা। ইকরামা হযরত আবু বকরের পত্র পেয়েছেন, তাতে তাকে নির্দেশ দিয়েছেন যে মুহাজির বিন আবু উমাইয়ার সাথে গিয়ে মিলিত হও, যিনি সানা থেকে আসছেন। উভয়ে সম্মিলিতভাবে কিন্দা গোত্রের অভিমুখে যাত্রা করে পত্র পেয়ে ইকরামা বাহরা থেকে বের হন এবং আবিয়ানে অবস্থান করে মুহাজির বিন আবু উমাইয়ার অপেক্ষায় থাকেন। ইয়েমানের একটি জনপদের নাম এটি। কিন্দা গোত্রের মুরতাদদের বিরুদ্ধে কার্যক্রম সম্পর্কে তাবরির ইতিহাসে লেখা আছে যে মুরতাদ হওয়ার পূর্বে কিন্দা এবং হাজারমাউতের পুরো এলাকায় ইসলাম গ্রহণ করেছিল। তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ জারি করেছিলেন যে হাজারমাউতের কিছু যাকাত কিন্দাতে একত্রিত করা হোক আর কিন্দাবাসীদের কিছু যাকাত হাজারমাউতে পাঠিয়ে দেওয়া হোক, অর্থাৎ তাদের যাকাত যেন পরস্পরের জন্য খরচ হয়, হাজারমাউতবাসীদের কতকের যাকাত যেন সুকুনে সমবেত করা হয় আর সুকুনবাসীদের যাকাত যেন হাজারমাউতে একত্রিত করা হয়। তখন কিন্দার কিছু লোক বলে যে হে আল্লাহ রসুল, আমাদের কাছে উট নাই, আপনি যদি যুক্তিযুক্ত মনে করেন তারা যেন বাহনে আমাদের কাছে যাকাত, বাহনে করে আমাদের কাছে যাকাত পৌঁছিয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবাসীদের বলেন যে যদি তোমরা এমনটি করতে পারো তাহলে করো। তারা বলে যে আমরা দেখব যদি তাদের কাছে বাহনের পশু না থাকে আমরা এমনটি করব। মহানবীর ইন্তেকালের পর যাকাত সংগ্রহের যখন সময় আসে তখন জিয়াদ লোকদেরকে নিজের কাছে ডাকে, তারা তার কাছে উপস্থিত হয় আর বনু ওয়ালিয়া অর্থাৎ কিন্দাবাসীরা বলে যে তোমরা যে মহানবীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছ সেই অনুসারে যাকাতের সম্পদ আমাদের কাছে পৌঁছে দাও। তারা বলে তোমাদের কাছে যাকাত বহনের জন্য প্রাণী আছে নাকি, প্রাণী আছে কি, বাহন নিয়ে আসো আর যাকাত নিয়ে যাও। তারা যাকাত নিজেরা পৌঁছাতে অস্বীকার করে। কিন্দিরা তাদের দাবি অব্যাহত রাখার পর তারা ঘরে চলে যায়। তাদের আচরণে দ্বিধাদ্বন্দ্ব পরিলক্ষিত হয়। তারা এক পা অগ্রসর হলে দ্বিতীয় পা পিছিয়ে যায়। জিয়াদ যিনি মুহাজিরের অপেক্ষায় ছিলেন তার অপেক্ষায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেননি, অর্থাৎ যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। মুহাজিরের অপেক্ষায় ছিলেন। আবু বকর মুহাজির এবং ইকরামাকে পত্র পাঠান যে তোমরা উভয়ে হাজার মত পৌঁছে যাও আর জিয়াদকে তার দায়িত্বে বহাল রেখো। মক্কা থেকে ইয়ামানের মধ্যবর্তী যারা আছে তাদেরকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া কেবল তাদের ব্যতীত যারা স্বেচ্ছায় জেহাদে অংশ নিতে চায়। আর ওবায়দা বিন সাদকে জেহাদের সাহায্যের জন্য পাঠিয়ে দাও। হযরত মুহাজির এই নির্দেশ অনুসারে কাজ করেন। সানা থেকে হযরত মুহাজির উদ্দেশ্যে তিনি যাত্রা করেন আর ইকরামা আবিয়ান থেকে হাজার মওতের উদ্দেশ্যে বের হন। মাহারেব নামক স্থানে উভয়ই মিলিত হয়। তাদের উভয় মরুভূমি সোহেদ অতিক্রম করে হাজার মওত পৌঁছে যায়। কিন্দিরা জিয়াদের প্রতি অসন্তুষ্ট হয়ে যখন চলে যায় তখন হযরত জিয়াদ বনু আমর থেকে যাকাত সংগ্রহের দায়িত্ব নিজের কাঁধে নেন। কিন্দার এক যুবক ভুলবশত তার ভাইয়ের উঠ যাকাতের জন্য উপস্থাপন করে। হযরত জিয়াদ আগুন দিয়ে তার গায়ে দাগ সেই উঠের গায়ে দাগ লাগিয়ে দেন যে এটি বাইতুল মালের উঠ। সেই ছেলে যখন উঠ পরিবর্তন করতে বলে, এটি ভুলবশত হয়েছিল কিন্তু যখন পরিবর্তন করতে বলে, হযরত জিয়াদ ধরে নেন যে অজুহাত দাঁড় করাচ্ছে, তাই তিনি তা ফেরত দিতে প্রস্তুত ছিলেন না। এই কারণে সে তার গোত্রের লোক এবং আবু সুমায়েদকে সাহায্যের জন্য ডাকে, অর্থাৎ যারা উট দিয়েছে তাদের কথা বলা হচ্ছে। আবু সুমায়েদ যখন হযরত জিয়াদের কাছে উট পরিবর্তনের অনুরোধ করে, হযরত জিয়াদ তার অবস্থানে অনড় থাকেন। আবু সুমায়েদের রাগ ধরে সে জোর করে ওটের রশি খুলে দেয়। তখন জিয়াদের সাথীরা আবু সুমায়েদ এবং তার সাথীদেরকে বন্দী করেন আর ওটকেও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এনে তারা পরস্পরকে সাহায্যের জন্য ডাকে। বনু মুয়াবিয়া আবু সুমায়েদের সাহায্যের জন্য এসে যায়। বনু মুয়াবিয়া, বনু হারেস বিন মুয়াবিয়া এবং বনু আমের বিন মুয়াবিয়া, এগুলো কিন্দা গোত্রের বিভিন্ন শাখা। তারা জিয়াদের কাছে সাথীদের মুক্তি দেওয়ার মুক্তির দাবি করে, কিন্তু জিয়াদ বন্দীদের মুক্ত করতে অস্বীকার করেন। বলেন যে তোমরা চলে যাও, এরপর আমি দেখব মুক্ত করবো কিনা। যখন তারা যেতে অস্বীকার করে, হযরত জিয়াদ তাদের উপর আক্রমণ করে তাদের অনেকে হত্যা করে আর অনেকে সেখান থেকে পালিয়ে যায়। হযরত জিয়াদ ফিরে এসে বন্দীদেরকে মুক্ত করে দেন, কিন্তু তারা ফিরে গিয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আরম্ভ করে। বনু আমর বিন বনু হারেস এবং আশআস বিন কায়েস এবং সিমত বিন আসওয়াদ নিজেদের ফ্রন্টে চলে যায় এবং তারা নিজেদের বুর্জে চলে যায় এবং যাকাত দিতে অস্বীকার করে। তখন হযরত জিয়াদ সেনাবাহিনী একত্রিত করে বনু আমরের উপর হামলা করেন এবং তাদের অনেকে নিহত হয় এবং যারা পালাতে পেরেছে পালিয়ে গেছে। অনেক বড় সংখ্যায় শত্রু সৈন্যকে বন্দী করে মদিনা পাঠিয়ে দেয়। পথিমধ্যে আশাস এবং বনু হারেসের লোকেরা হামলা করে মুসলমানদের কাছ থেকে তাদের বন্দী মুক্ত করিয়ে নেয়। এই ঘটনার পর চতুর্পাশের অনেক গোত্র তাদের দলে যোগ দেয় আর তারাও মুরতাদ হওয়ার ঘোষণা দিয়ে দেয়। তখন হযরত জিয়াদ সাহায্যের জন্য হযরত মুহাজিরের কাছে চিঠি পাঠান। হযরত মুহাজির হযরত ইকরামাকে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেন আর তিনি তার সাথীদেরকে নিয়ে কিন্দার উপর হামলা করেন। কিন্দার সদস্যরা পালিয়ে গিয়ে নুজাইর নামক দুর্গে অবরুদ্ধ হয়ে যায়। ইয়ামানের একটি দুর্গের নাম, হাজার মতের পাশে অবস্থিত এটি। এই দুর্গের তিনটা পথ ছিল, এক পথে বা এক রাস্তায় হযরত জিয়াদ নামেন, অপর রাস্তায় ছিলেন হযরত মুহাজির, তিনি সেখানে ঘাট স্থাপন করেন। তৃতীয় রাস্তা কিন্দার নিয়ন্ত্রণে থাকে। এরপর আসেন হযরত ইকরামা, তিনি সেই রাস্তা দখল করে নেন। হযরত জিয়াদ এবং হযরত মুহাজিরের বাহিনী 5,000 মুহাজির এবং আনসার সাহাবি এবং অন্যান্য গোত্র সমন্বয়ে ছিল। নোয়ের গোত্রের অবরুদ্ধরা যখন দেখল যে মুসলমানরা অনবরত সাহায্য পাচ্ছে, তারা ভীতত্রস্ত হয়ে পড়ে। এই কারণে তাদের নেতা আশ্বাস তাৎক্ষণিকভাবে ইকরামার কাছে পৌঁছে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করে। হযরত ইকরামা আশ্বাসকে নিয়ে হযরত মুহাজিরের কাছে আসেন। আশ্বাস তার জন্য এবং সাথের নয় ব্যক্তির জন্য এই শর্তে নিরাপত্তা চান যে আশাস মুসলমানদের জন্য দুর্গের দরজা খুলে দেবে। হযরত মুহাজির এই শর্ত মেনে নেন। আশাস যখন নয় ব্যক্তির নাম লিখেছে, তখন তোরাপরায়ণতা এবং ভয়ে নিজের নাম লিখতে ভুলে গেছে। এরপর হযরত মুহাজিরের কাছে সেই লেখাটি নিয়ে যায়, যার উপর তিনি মোহর খচিত করেন। এরপর আশাস ফিরে যায়। যখন সে দুর্গের দরজা খুলে দেয়, মুসলমান দুর্গে প্রবেশ করে। উভয় পক্ষের মাঝে যুদ্ধ হয়। 700 কিন্দিকে হত্যা করা হয়েছে। দুর্গবাসীরা মোকাবেলা করে আর যুদ্ধ হয় মুসলমানদের সাথে। যাই হোক, তাদের লোক নিহত হয়। দুর্গবাসীদের 1,000 মহিলাকে বন্দী করে নিয়ে আসা হয়। এরপর হযরত মুহাজির নিরাপত্তা নামা চেয়ে পাঠান এবং তাতে উল্লেখিত সবাইকে ক্ষমা করে দেন। তাতে আশ্বাসের নাম ছিল না। হযরত মুহাজির তাকে হত্যা করার তখন সিদ্ধান্ত নেন। ইকরামার অনুরোধে অবশ্য অন্য বন্দীদের সাথে তাকে হযরত আবু বকরের কাছে পাঠিয়ে দেওয়া হয়, যে তার সম্পর্কে হযরত আবু বকর সিদ্ধান্ত করবেন। মুসলমান যখন বিজয়ের সংবাদ নিয়ে বন্দী সহ হযরত আবু বকরের কাছে পৌঁছে, তিনি আশাসকে ডেকে পাঠান এবং বলেন যে তুমি বনু আলিয়ার প্রতারণার শিকার হয়েছ, কিন্তু তুমি তাদেরকে প্রতারিত করতে পারবে না, আর তারাও তোমাকে ইসলাম গ্রহণের যোগ্য মনে করতো না। তারা নিজেরাও ধ্বংস হয়েছে আর তোমাকেও ধ্বংস করেছে। তুমি কি ভয় করো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ বা সাপগ্রস্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে? সত্যিকার অর্থে মহানবী সাল্লাম কিন্দা গোত্রের 4 নেতাকে অভিশাপ দিয়েছিলেন, যারা আশাসের সাথে ইসলাম গ্রহণ করেছিল, এরপর মুরতাদ হয়ে যায়। হযরত আবু বকর বলেন, তোমার কি মনে হয়, তোমার সাথে আমি কি ব্যবহার করব বলে তুমি মনে করো? আশাস বলে, আমি জানি না আপনার মতামত কি। হযরত আবু বকর বলেন, আমার ধারণা অনুসারে তোমাকে হত্যা করা উচিত। সে বলে যে আমি সে ব্যক্তি যে স্বজাতির 10 ব্যক্তির প্রাণ রক্ষার বিষয়টি নিষ্পত্তি করিয়েছে, আমাকে হত্যা করা কীভাবে বৈধ হতে পারে? তিনি বলেন, মুসলমানরা কি বিষয়টি তোমার হাতে ন্যস্ত করেছিল? সে বলে যে হ্যাঁ। হযরত আবু বকর তখন বলেন, যখন বিষয় তোমার হাতে ন্যস্ত করেছে আর তুমি তাদের কাছে আসলে, তারা কি তাতে মোহর খচিত করেনি? সে বলে যে হ্যাঁ। তিনি বলেন, লেখায় মোহর খচিত হওয়ার পর, মীমাংসার পর, সে অনুসারে যা লেখা আছে তা সে অনুসারে পদক্ষেপ নেওয়া কি আবশ্যক নয়? এর পূর্বে তুমি শুধু মীমাংসার কথা বলছিলে। আশ্বাসের ভয় হয় যে সে নিহত হবে। তখন সে অনুরোধ করে, আপনি যদি আমার কাছে কোনো মঙ্গলের আশা রাখেন তাহলে এই বন্দীদের মুক্ত করে দিন আর আমার ভুল ভ্রান্তি ক্ষমা করে দেন আর আমার ইসলাম গ্রহণ করুন। আমার সাথে সে ব্যবহারই অব্যাহত রাখুন যা আমার মতো লোকদের সাথে আপনি করে থাকেন, আর আমার স্ত্রী আমাকে ফেরত দেন। তাতে লেখা আছে, এই ঘটনার পূর্বে একবার আশাস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকাশে উপস্থিত হয়ে হযরত আবু বকরের বোন উম্মে ফারবা বিনতে আবু কাহাফাকে বিয়ের পয়গাম বিয়ের প্রস্তাব দেয়। আবু কাহাফা তার মেয়ে তার কাছে বিয়ে দিয়েছিলেন, আর কন্যা তুলে দেওয়ার বিষয়টি আশ্বাসের দ্বিতীয়বার আগমনের জন্য ছেড়ে রেখে দেন। একজন লেখক উম্মে ফারবাকে আবু বকরের কন্যাও আখ্যায়িত করেছে। যাই হোক, মহানবী সাল্লামের যখন ইন্তেকাল হয়, আশ্বাস মুরতাদ হয়ে যায়, বিদ্রোহ করে, তখন তার আশঙ্কা হয় যে তার স্ত্রী তাকে দেয়া হবে না বা তার হাতে তলে দেওয়া হবে না। আশ্বাস আবু বকরকে অনুরোধ করে, আল্লাহর ধর্মের জন্য আপনি আমাকে আমার অঞ্চলের সর্বোত্তম লোক হিসেবে পাবেন। তখন আবু বকর তাকে ক্ষমা করেন এবং তার ইসলাম গ্রহণ করেন, তার ইসলাম গ্রহণের কথা মেনে নেন, তার স্ত্রী তার হাতে তুলে দেন আর বলেন যে যাও, তোমার সম্পর্কে যেন ভালো খবর পাই আমি। এভাবে হযরত আবু বকর সব বন্দীদের মুক্ত করে দেন আর তারা সবাই স্বস্ব অঞ্চলে ফিরে যায়। এক রওয়ায়েত অনুসারে স্বজাতির সাথে বিশ্বাসঘাতকতার কারণে আশাসীয় গোত্রে ফিরে যাওয়ার সাহস করছিল না, আর বন্দী দশা থেকে মুক্ত হওয়ার পর উম্মে ফারবাকে নিয়ে মদিনাতে অবস্থান করে। হযরত উমরের যুগে ইরাক এবং সিরিয়ার যুদ্ধাভিযান যখন আরম্ভ হয়, সেই ইসলামী বাহিনীর সাথে ইরানি এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয় আর উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এ কারণে মানুষের দৃষ্টিতে তার সম্মান পুনঃপ্রতিষ্ঠিত হয়, তার হারিয়ে যাওয়া সম্মান পুনরায় বহাল হয় বা সে ফিরে পায়। বস্তুত যতদিন পূর্ণ শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি আর ইসলামী শাসনের ভিত দৃঢ় হয়নি, হযরত মুহাজির এবং হযরত ইকরামা ততক্ষণ হযরত মদ এবং কিন্দাতেই অবস্থান করেন। মুরতাদ বিদ্রোহীদের বিরুদ্ধে এটি শেষ যুদ্ধ ছিল। এরপর আরব থেকে বিদ্রোহ চিরতরে অবসান হয়, সব গোত্র পুনরায় ইসলামী সরকারের অধীনস্থ হয়ে যায়। হযরত মুহাজির সেই অঞ্চলে শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত রাখার জন্য আর বিদ্রোহের কারণগুলোকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য একই কঠোরতা প্রদর্শন করেন, যে কঠোরতার ভিত্তিতে ইয়েমেনে তিনি কাজ নিয়েছিলেন। হযরত আবু বকর হযরত মুহাজিরকে ইয়েমেন এবং হযরত মাউত এই দুই অঞ্চলের কোনো একটি অবলম্বন করতে বললে তিনি ইয়েমেনকে অবলম্বন করেন। এভাবে ইয়েমেনের জন্য দুজন আমির নিযুক্ত হয়। হযরত আবু বকর মুরতাদ ও বিদ্রোহীদের বিরুদ্ধে কর্মশীল কর্মকর্তাদেরকে অফিসারদেরকে বলেন যে আমার মতে বেশি পছন্দনীয় বিষয় হলো আপনারা শুধু সেই সব লোকের সরকার পরিচালনার দায়িত্বে নিযুক্ত করুন যারা মুরতাদ হয়নি আর বিদ্রোহ প্রদর্শন করেন, বিদ্রোহ কলঙ্ক থেকে মুক্ত। তিনি বলেন যে তাদেরকে সরকার পরিচালনার দায়িত্বে নিযুক্ত করবেন যারা পূর্বে মুরতাদ হয়ে গেছে বা বিদ্রোহ করেছে। আপনারা এর উপর প্রতিষ্ঠিত হন, এর উপর আমল করুন। সেনাবাহিনীর থেকে যারা ফিরে যেতে চায় তাদেরকে ফিরে যেতে দিন, আর শত্রুর বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে কোনো মুরতাদ এবং বিদ্রোহীকে সাথে নেবেন। অধিকাংশ লেখক এবং বিশেষ করে যুগের জীবনীকারেরা সাধারণত আবু বকরের যুদ্ধগুলোর কথা লিখতে গিয়ে বলে যে যারা নবুয়তের মিথ্যা দাবি করেছিল যেন তাদের বিরুদ্ধে সব জেহাদ করা হয়েছে আর তরবারির জোরে তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, কেননা তাদের শরীয়ত সম্মত শাস্তি এটিই ছিল। কিন্তু ইতিহাস ও জীবনীর পাঠক এ কথাকে আদৌ সমর্থন করতে পারে না। কোরআন এবং মহানবী ইসলামের পবিত্র জীবন আদর্শ এবং হাদিসের আলোকে পূর্বেই বর্ণনা করা হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো শুধু নবুয়তের দাবি করার কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। হযরত আবু বকরের যুদ্ধাভিযান শুধু এই কারণে পরিচালিত হয়নি যে মিথ্যা নবুয়তের দাবিদারদের নিশ্চিন্ত করতে হবে, বরং তাদের শাস্তি দেওয়ার মূল কারণ হলো তাদের বিদ্রোহ। নবুয়তের দাবিদারদের বিরুদ্ধে সাহাবীরা কেন যুদ্ধ করেছিলেন এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসলিহ মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মাওলানা মদদি সাহেবের এই কথা লেখা যে সাহাবিরা প্রত্যেক সেই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছেন যে মহানবীর পর নবী হওয়ার দাবি করেছে। এটি সাহাবিদের উক্তির পরিপন্থী, আচার আচরণের পরিপন্থী। মৌলানা মওদুদী সাহেবের স্মরণ রাখা উচিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রধানের পর যারা নবী হওয়ার দাবি করেছে আর যাদের বিরুদ্ধে সাহাবিরা যুদ্ধ করেছেন, তাদের সকলেই এমন ছিল যারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছিল। তিনি বলেন, মৌলানা ইসলামী সাহিত্য পাঠের দাবি করে থাকেন এমন মতামত প্রকাশের পূর্বে ইসলামের ইতিহাস পড়ে যদি দেখতেন তাহলে তিনি বুঝতে পারতেন যে মুসাইলামা কাজাব, আসওয়াদ আনসি সাজ্জাহ বিনতে হারেস এবং তুলাইহা খুয়াইলিদ আসাদি সকলেই এমন ছিল যারা মদিনা রাষ্ট্রের আনুগত্য করতে অস্বীকার করেছিল, শহর অঞ্চলে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে রেখেছিল। হযরত মুসলিম মত বলেন যে তারিখ ইবনে খালদুনের ইতিহাস যদি মনোযোগ সহকারে তিনি পড়তেন তাহলে স্পষ্ট হয়ে যেত যে মওদুদী সাহেবের দৃষ্টিভঙ্গি ভ্রান্ত, এটি বুঝতে পারতেন। সেখানে লেখা আছে যে ইবনে খালদুনের লেখা আছে, সাধারণ আরব বা বিশেষ আরব তাদের মুরতাদ হওয়ার সংবাদ মদিনা পৌঁছে কুরাইশ এবং সাকিফ শুধু দুটো গোত্র ছিল যারা মুরতাদ হয়নি। মুসাইলামা অনেক শক্তিশালী হয়ে উঠেছিল তাই এবং আসাদ গোত্র তুলাইহা বিন খুয়াইলিদের আনুগত্য আরম্ভ করে গাতফানও মুরতাদ হয়ে যায়। হাওয়াজানও যাকাত দিতে অস্বীকার করে। বনু সুলাইমের সম্পদশালীরা মুরতাদ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিযুক্ত কর্মকর্তা ইয়ামান ও ইয়ামামা আর বনু আসাদ এবং অন্য সকল অঞ্চল থেকে ফিরে আসেন এবং তারা বলেন যে আরবের ছোট বড় সকলেই আনুগত্য করতে অস্বীকার করেছে, বিদ্রোহ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা করেন, ওসামার আসার অপেক্ষায় থাকেন, এরপর তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন বলে। কিন্তু আবাস এবং জুবিয়ান গোত্র তড়িঘড়ি করে মদিনার পাশে এসে আব্রক নামক স্থানে শিবির স্থাপন করে আর আরও কিছু লোক জুলকাসায় এসে শিবির স্থাপন করে। বনি আসাদের যারা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল তারা এসেছিল। বনু কেনানার কিছু লোক তাদের সাথে যোগ দিয়েছিল। তাদের সকলেই হযরত আবু বকরের কাছে প্রতিনিধি দল পাঠায় এবং বলে যে আমরা নামাজ পড়ব। মদিনার চতুর্পাশে সমবেত হয়ে যাওয়ার পয়গাম পাঠায় যে আমরা নামাজ পর্যন্ত যদি বলেন তা মানতে প্রস্তুত আছে, কিন্তু আমরা যাকাত দেব না। হযরত আবু বকর তাদের এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন। মুসলিম আহমদ লিখছেন, এটি থেকে বোঝা যায় যে সাহাবিরা যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা সরকারের বিদ্রোহী ছিল, তারা কর দিতে অস্বীকার করেছিল আর মদিনায় হামলা করেছিল। মদিনার চতুর্পাশে তারা সমবেত ছিল। তারা বলে যে যদি আমাদের কথা মানানো হয় আমরা হামলা করব। মুসাইলামা স্বয়ং রাসূলুল্লাহর যুগে তাকে লিখেছিল যে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আরবের অর্ধেক আরব আমাদের জন্য আর অর্ধেক কুরাইশের জন্য। মহানবীর তিরোধানের পর সে হাজার এবং ইয়ামামা থেকে মহানবীর নিযুক্ত গভর্নর সুমামাকে বের করে নিজে এলাকার গভর্নর সাজে আর মুসলমানদের উপর আক্রমণ করে বসে। একইভাবে মদিনার দুজন সাহাবি ওয়ালিদ বিন জায়েদ এবং আবদুল্লাহ বিন ওয়াহাবকে সে বন্দী করে আর অস্ত্র বলে তাদেরকে নবুয়ত মানাতে চায়, যেভাবে পূর্বে এটি উল্লেখ করা হয়েছে। আবদুল্লাহ বিন ওহাব ভয়ে তার কথা তার সামনে নতি স্বীকার করেন, কিন্তু হাবিব বিন জায়েদ তার কথা মানতে অস্বীকার করেন। এই কারণে মুসাইলামা তার এক একটি অঙ্গ কেটে তাকে আগুনে জ্বালিয়ে ফেলে। ইয়েমেনেও মহানবী ইসলামের যে কর্মকর্তা নিযুক্ত ছিলেন তাদের কতককে বন্দি করে আর কতককে কঠোর শাস্তি দেয়া হয়। অনুরূপভাবে তাবরিতে লেখা আছে, আসওয়াদ আনসিও বিদ্রোহ করে আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেই কর্মকর্তারা নিযুক্ত ছিলেন তাদেরকে সে কষ্ট দেয় এবং তাদের হাত থেকে যাকাত ছিনে নেয় আর নির্দেশ দেয়। এরপর সানা এসে হুজুর সাল্লামের নিযুক্ত কর্মকর্তা সাহার বিন বাজানের উপর হামলা করে, অনেক মুসলমানকে সে হত্যা করে, লুটপাট করে, গভর্নরকে হত্যা করে আর হত্যার পর তার মুসলমান স্ত্রীকে জোরপূর্বক বিয়ে করে। বনু নাজরানও বিদ্রোহ করে বসেছে, তারাও আসওয়াদ আনসির হাতে হাত দেয়। তারা দুজন সাহাবি আমর বিন হাজম এবং খালিদ বিন সাঈদকে এলাকা থেকে বহিষ্কার করে। এসব ঘটনা থেকে স্পষ্টভাবে প্রতিভাত হয় যে নবুয়তের দাবিদারদের সাথে যুদ্ধ এই কারণে করা হয়নি যে তারা মহানবীর উম্মতে নবী হওয়ার দাবি করেছে আর মহানবীর ধর্মের প্রচারের জন্য প্রচার করার দাবিদার ছিল। বরং সাহাবিদের তাদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণ হলো তারা ইসলামী শরীয়ত রহিত করে নিজেদের আইন প্রবর্তন করে আর স্বশ অঞ্চলে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে। শুধু দাবিই করেনি বরং তারা সাহাবিদেরকে হত্যা করেছে। ইসলামী দেশের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে, প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে। এসব ঘটনার বর্তমানে মৌলানা মদুদির একথা বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবি নবুয়তের দাবিদারদের মোকাবেলা করেছেন, এই কথা যদি মিথ্যা না হয় তাহলে এটি কি? কেউ যদি বলে যে সাহাবিরা মানব হত্যাকে বৈধ আখ্যা দিয়েছিলেন, তো এই কথা কি শুধু এই কারণে সত্য প্রমাণিত হবে যে মুসা আলাইহিস সালাম আর আসওয়াদ আনসি মানুষ ছিল? মুসলিমত বলেন যে যারা বিকৃত রূপে ইসলামী শিক্ষা উপস্থাপন করে, যারা বিকৃত করে ইসলামী শিক্ষা উপস্থাপন করে তারা ইসলামের কোনো সেবা করছে না। ইসলামের খেদমত বা সেবা যদি তাদের উদ্দেশ্য হতো, সত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বা ভুল কথা বলা এবং বিকৃত রূপে ঘটনা উপস্থাপন করা থেকে তাদের বিরত থাকার কথা। যাই হোক, এদের সবার নির্মূল এবং নিশ্চিহ্ন হওয়ার কারণে আরব থেকে বিদ্রোহের মূল উৎপাটিত হয়। একজন ঐতিহাসিক লিখেছেন যে আরবের সব বিদ্রোহের তখন অবসান ঘটে আর সব মুরতাদকে তখন ততদিনে দমন করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশব্যাপী বিস্তৃত এই ফিতনা যে পরিকল্পনার ভিত্তিতে এবং যত দ্রুত নিশ্চিহ্ন এবং নির্মূল করেছেন এটি তার সুমহান যোগ্যতার পরিচায়ক। স্পষ্টভাবে প্রতিভাত হয় কিভাবে প্রতিটি পদক্ষেপে ঐশী সাহায্য তার সাথে ছিল। এক বছরেরও কম সময়ে ইরতেদাদের ফিতনা এবং বিদ্রোহকে নিয়ন্ত্রণ করতে পারা আর আরবে ইসলামের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা একটি আশ্চর্যজনক অবদান ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের বিজয়ে খুবই আনন্দিত ছিলেন, কিন্তু তার এই আনন্দে অহংকারের লেশ মাত্র ছিল না। কিন্তু তিনি জানতেন যা কিছু হয়েছে নিছক খোদার কৃপা এবং তার অনুগ্রহে হয়েছে। তার মাঝে মুসলিম মুসলমানকে নিয়ে পুরো আরবের বিদ্রোহীদের ভয়াবহ বাহিনীর মোকাবেলা করে তাদের পরাজিত করে ইসলামী পতাকা পুনরায় উড্ডীন করা সম্ভব ছিল না। হযরত আবু বকরের সামনে যে বিষয়ে তখন বিরাজমান ছিল তা হলো উম্মতের ঐক্যকে দৃঢ় করা আর ইসলামকে উন্নতির পরম মার্গে পৌঁছানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে। হযরত আবু বকরের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল ইসলামের উন্নতি এবং প্রসার আর প্রচার, আর এই বাসনা প্রতিটি মুহূর্ত তার অন্তরাত্মায় বিরাজ করত। যদিও মুরতাদ বিদ্রোহীদের নিশ্চিহ্ন করার পর সবার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে এখন রাসূল সাল্লামের খলিফার সামনে কোনো নৈরাজ্যবাদী দাঁড়াতে পারে না, কিন্তু সাধারণ লোকের ন্যায় হযরত আবু বকর কোনো আত্মপ্রসাদে লিপ্ত ছিলেন না। তিনি জানতেন বাইরের শক্তিগুলো ইরতেদাদ এবং বিদ্রোহের সুপ্ত অশান্তিকে আবার জাগ্রত করে অশান্তি ছড়ানোর কারণ হতে পারে, সাময়িকভাবে সে ফেতনা দূরীভূত হয়েছে। বাইরের শক্তি যারা ইসলাম বিরোধী ছিল, বড় বড় সরকার ছিল আরবের সীমান্তে শাসন করছিল, তারা পুনরায় অশান্তি ছড়াতে পারে, তাই কোনো প্রকার আত্মপ্রসাদে তিনি লিপ্ত ছিলেন না বা মত্ত ছিলেন না। আরব গোত্রগুলোর এই সম্ভাব্য হইচই এড়ানোর জন্য যা যুক্তিযুক্ত মনে করা হয় তা হলো আরব গোত্রগুলোর মনোযোগ ইরান এবং সিরিয়ার দিকে নিবদ্ধ করা উচিত, যেন আর সরকারের বিরুদ্ধে হইচই করার সুযোগ না পায়। এভাবে মুসলমানরা যেন শান্তিতে জীবনযাপন করে ধর্মীয় শিক্ষার উপর প্রতিষ্ঠিত হতে পারে। তো আরব সীমান্তের প্রতিরক্ষা এবং ইসলামের রাষ্ট্রকে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর হাত থেকে নিরাপদ রাখার জন্য এসব শক্তিশালী জাতির কাছে ইসলামের বাণী পৌঁছানো আবশ্যক হয়ে যায়, যেন এসব জাতি ইসলামের বিশ্ববাণীকে গ্রহণ করে বা বুঝে নিজেরাও শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে এবং অন্যরাও যেন তাদের হস্তক্ষেপ থেকে নিরাপদে নিরাপত্তায় স্বাধীনভাবে স্বস্ব ধর্মের উপর আমল করতে পারে বা প্রতিষ্ঠিত হতে পারে বা থাকতে পারে। যাই হোক, এর জন্য হযরত আবু বকর কি কি কর্মপন্থা এবং রীতি অবলম্বন করেছেন এ সম্পর্কে ইতিহাস গ্রন্থে লেখা আছে যে বিদ্রোহী মুরতাদদের যুদ্ধ এবং এসব অভিযানের সমাপ্তির পর হযরত আবু বকর সিদ্দিক ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে চিন্তা প্রণিধানে ব্যস্ত এবং রত ছিলেন যে আরব এবং ইসলামের পুরনো শত্রু ইরান এবং রোমান সাম্রাজ্যের হাত থেকে স্থায়ীভাবে নিরাপদ থাকার জন্য কি কর্মপন্থা অবলম্বন করা যেতে পারে। কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবদ্দশায় এই উভয় শক্তি আরবদেরকে অধীনস্থ রাখতে চেয়েছিল। মহানবীর ইন্তেকালের পর অনেক এলাকা এবং অনেক গোত্রে বিদ্রোহ মদিনার রাজত্বকে যে নিজের আয়ত্তে নিয়ে আসে। তো অনেক জায়গায় এসবের পিছনে এসব অপশক্তির হাত ছিল বলে স্পষ্ট ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে হেরাকেল বাহিনী সিরিয়ায় আর ইরানি বাহিনী ইরাকে সমবেত হতে থাকে। তাই হযরত আবু বকর, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে সর্বপ্রথম রোমানদের বিরুদ্ধে হযরত উসামার নেতৃত্বে প্রথম বাহিনী পাঠিয়েছিলেন, তিনি এইসব স্বৈরাচারী এবং আত্মসাৎকারীদের থেকে ভয়মুক্ত থাকবেন মানে নিশ্চিন্ত থাকবেন, এটি সম্ভব নয়। কিন্তু মানুষের সামনে কোনো কর্মপন্থা উপস্থাপনের পূর্বে তিনি সংবাদ পান যে হযরত মুসান্না বিন হারসা, যিনি বাহরাইনে মুরতাদ বিদ্রোহীদের বিদ্রোহ দমনে সাহায্য করেছিলেন, তিনি তার সাথীদেরকে সাথে নিয়ে পারস্য উপসাগরের তীরঘেঁষে উত্তর দিকে অগ্রযাত্রা আরম্ভ করেন। অবশেষে সেসব আরব গোত্রে গিয়ে পৌঁছান যারা দাজলা ও ফোরাতের ডেল্টাতে বসবাস করছিল। হযরত মুসান্না বিন হারসা বাহরাইনের গোত্র বকর বিন ওয়াইলের সাথে সম্পর্ক রাখত। বাহরাইন ইয়ামামা এবং পারস্য উপসাগরের মাঝে অবস্থিত ছিল, আর তাতে কাতার এবং বাহরাইনের ইমারতের উপদ্বীপটাও ছিল অন্তর্ভুক্ত ছিল। এর রাজধানী ছিল দারিন। যাই হোক, হযরত মুসান্না বিন হারসা হযরত আলা বিন হাজরামের সাথে সম্মিলিত হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বাহরাইন এবং এর আশপাশের বিভিন্ন অঞ্চলে যারা ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, যারা ইসলামী বাহিনীর সাথে সম্মিলিত হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। হযরত মুসান্না তাদের সর্দার ছিলেন, নেতা ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভবিষ্যৎ পদক্ষেপের তখনও সিদ্ধান্ত করেননি। স্বয়ং মুসান্না মদিনায় এসে যান, হযরত আবু বকরকে ইরাকের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন যে যেসব আরব গোত্র দজলা এবং ফোরাতের ডেল্টা অঞ্চলে বসবাস করে তারা স্থানীয় লোকদের পক্ষ থেকে বিভিন্ন কষ্টের সম্মুখীন। আরবরা বেশিরভাগ ক্ষেত খামার করে, যখন ফসল পেকে যায় স্থানীয়রা তাদের ফসল লুটপাট করে নিয়ে যায়। মুসান্না বলেন যে ইসলামী সৈন্য পাঠিয়ে এদেরকে সমস্যার কবল থেকে মুক্ত করা উচিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বিজ্ঞ ও সুচিন্তাশীল লোকদের সাথে পরামর্শ করেন, হযরত মুসান্না বিন হারসার প্রস্তাব সামনে রাখেন। মদিনাবাসীরা যেহেতু ইরাকের অবস্থা সম্পর্কে অনবহিত ছিল, তাই তারা পরামর্শ দেয় যে খালিদ বিন ওয়ালিদকে ডেকে পুরো বিষয় তার সামনে উপস্থাপন করা উচিত, তার পরামর্শ নেওয়া উচিত। হযরত খালিদ বিন ওয়ালিদ তখন ইয়ামামায় ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মদিনা ডেকে পাঠান। খালিদ বিন ওয়ালিদের মদিনা আসার পর হযরত আবু বকর ইরাকে সামরিক অভিযান সংক্রান্ত মুসান্নার প্রস্তাব তার সামনে রাখেন। হযরত খালিদ বিন ওয়ালিদেরও অভিমত এটাই ছিল যে হযরত মুসান্না ইরাকের সীমান্তে ইরাকের সীমানার মাঝে ইরানিদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছেন, খোদা না খাস্তা তা যদি ব্যর্থ হয়, হযরত মুসান্নাকে যদি পিছু হটতে হয়, তাহলে ইরানি সরকার আরও ধৃষ্ট হয়ে উঠবে। তারা শুধু হযরত মুসান্নার বাহিনীকেই ইরাকের সীমানা থেকে বের করে ক্ষান্ত হবে না, বরং বাহরাইন এর সাথে সন্নিবেশিত অঞ্চলে পুনরায় নিজেদের প্রভাব বিস্তার, প্রভাব প্রতিষ্ঠা এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে ইসলামী সরকার হুমকি কবলিত হবে। তাই তিনি বলেন যে এই হুমকি এড়ানোর জন্য সাহায্য করা উচিত, হযরত মুসান্নাকে সেনা সাহায্য দেওয়া উচিত, আর ইরানিদেরকে আরবের সীমান্তে প্রভাব বিস্তারের অনুমতি দেওয়ার পরিবর্তে তাদেরকে পিছু হটতে বাধ্য করা উচিত, যেন তাদের পক্ষ থেকে ভবিষ্যতে আরব কোনো হুমকির সম্মুখীন না হয় বা কোনো হুমকির আশঙ্কা যেন না থাকে। হযরত খালিদ বিন ওয়ালিদের এই মতামত শুনে অন্যান্য সাহাবিরাও হযরত মুসান্নার প্রস্তাব মেনে নেন। আর হযরত আবু বকর হযরত মুসান্নাকে তাদের নেতা নিযুক্ত করেন, যাদেরকে সাথে নিয়ে তিনি ইরাকের সীমান্তে সেনা অভিযান পরিচালনা করেছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন যে আপাতত সেখানকার আরব গোত্রগুলোকে সাথে নেওয়ার চেষ্টা করুন এবং তাদেরকে ইসলাম গ্রহণে প্রস্তুত করুন। আর একই সাথে নির্দেশও দিয়েছেন যে অচিরেই মদিনা থেকে এক সেনাবাহিনী তার সাহায্যের জন্য প্রেরণ করা হবে, যাদের সাহায্য নিয়ে তিনি সেনা অভিযানকে তিনি আরও বেগবান করতে পারবেন। কোনো কোনো ঐতিহাসিকের মতে মুসান্না সাহায্য চাওয়ার জন্য মদিনাও যাননি, আর হযরত আবু বকরের সাথে তার সাক্ষাৎও হয়নি, বরং তিনি তার সেনাবাহিনী নিয়ে ডেল্টা অঞ্চলে সেনা অভিযান চালিয়ে অনেক দূরে গিয়ে যান, আর সামনে গিয়ে ইরানি সেনাপতি হরমুজের বাহিনীর সম্মুখীন হতে হয় তাকে। হরমুজ তখন সীমান্তবর্তী বাহিনীর সেনাপতি ছিল। কিসরার দৃষ্টিতে কোনো ব্যক্তি সবচেয়ে বড় যে সেনা মর্যাদার প্রত্যাশা রাখতে পারত, হরমুজ সেই পদমর্যাদায় ছিল। হরমুজ এবং মুসান্নার মাঝে যুদ্ধ চলমান ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসব ঘটনার সংবাদ পেয়ে যান। তিনি তখন মুসান্নার নাম সম্পর্কে সম্পূর্ণভাবে অনবহিত ছিলেন। এসব সংবাদ পাওয়ার পর তিনি তদন্ত করে জানতে পারেন যে মুসান্না ইরতেদাদ ও বিদ্রোহ সংক্রান্ত যুদ্ধের সময় বাহরাইনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হযরত আবু বকর খালিদ বিন ওয়ালিদকে নির্দেশ দেন যে মুসান্নার সাহায্যের জন্য এক বাহিনী নিয়ে ইরাক যাও, আর হরমুজের বিরুদ্ধে জয়যুক্ত হয়ে হীরার দিকে সেনা অভিযান পরিচালনা করো। হীরা কুফার 3 মাইল দূরে অবস্থিত একটি শহর। একই সাথে ইয়াজবিন গরমকে দুমাতুল জন্দল যাওয়ার নির্দেশ দেন। দুমাতুল জন্দল সিরিয়া এবং মদিনার মাঝে একটি জনপদ এবং একটি দুর্গ, যা মদিনা থেকে সে যুগের সফরের মাপকাঠিতে 15-16 দিনের দূরত্বে অবস্থিত ছিল। সেখানকার বিদ্রোহী এবং মুরতাদ লোকদেরকে অধীনস্থ করে করতলগত করে হেরা পৌঁছার নির্দেশ দেন। হযরত ইয়াজ বিন গানাম মহানবী ইসলামের সাহাবি ছিলেন। তিনি সুলহ হুদায়বিয়ার পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তাতে অংশগ্রহণ করেছেন। হযরত আবু উবাইদা তার মৃত্যুর সময় তাকে সিরিয়ায় তার স্থলাভিষিক্ত নিযুক্ত করেছিলেন। হযরত ওমর তাকে এই পদে বহাল রাখেন এবং বলেন, আমি সেই আমিরকে পরিবর্তন করব না যাকে হযরত আবু উবাইদা নিজে আমির নিযুক্ত করেছিলেন। যাই হোক, হযরত আবু বকর বলেন হযরত খালিদ বিন ওয়ালিদ এবং হযরত ইয়াজ বিন গানামের মাঝে যে প্রথমে হীরা পৌঁছবে তাকে সেই এলাকায় সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া হবে। এক রায়ত অনুসারে হযরত খালিদ বিন ওয়ালিদ যখন ইয়ামামার অভিযান সমাপ্ত করেন, হযরত আবু বকর তাকে লিখেছেন যে ফরজুল হিন্দ অর্থাৎ আগুল্লা থেকে আরম্ভ করুন, আর ইরাকের উপরের ভূমি থেকে ইরান পৌঁছুন, আর মানুষকে সাথে নিন, আর আল্লাহর দিকে তাদেরকে ডাকুন। যদি তারা ইসলাম গ্রহণ করে ঠিক আছে, নতুবা তাদের কাছ থেকে কর নিন, আর যদি কর দিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করুন। আর নির্দেশ দেন যে যুদ্ধের যুদ্ধে যেতে কাউকে বাধ্য করবেন না। আর ইসলাম যে ছেড়ে দিয়েছে এমন কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নেবেন না পরে ইসলামে ফিরে আসলেও। আর যে মুসলমানের জনবসতির পাশ দিয়ে যাবেন তাকে সাথে নেবেন। এরপর হযরত আবু বকর হযরত খালেদকে সাহায্য করার জন্য সেরা বাহিনী গঠনে লেগে যান। হযরত খালেদ বিন ওয়ালিদ ইয়ামামা থেকে ইরাকের দিকে অগ্রাভিযানের সময় তার সেনাবাহিনীকে তিন ভাগে বিভক্ত করেছিলেন। সবাইকে এক পথে পাঠাননি, বরং হযরত মুসান্নাকে যাত্রার দুদিন পূর্বে পাঠান, এরপর আদে বিন হাতেম এবং আসিম বিন আমরকে এক একদিন পর প্রেরণ করেন। সবার শেষে হযরত খালেদ বিন ওয়ালিদ নিজে যাত্রা করেন। তাদের সবার সাথে হাফির একত্রিত হওয়ার মিলিত হওয়ার প্রতিশ্রুতি দেন যেন একযোগে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া যায়। হাফির বসরা থেকে মক্কা অভিমুখে প্রথম যাত্রা বিরতি স্থল বা মঞ্জিল। লেখা আছে যে এই সীমান্ত পারস্যের সকল সীমান্তের মাঝে মহিমার দিক থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে মজবুত সীমান্ত ছিল, আর এর শাসক ছিল হরমুজ। এখানকার সেনাপতি একদিকে স্থলে আরবদের বিরুদ্ধে যুদ্ধ করত, অপরদিকে সমুদ্রে হিন্দবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করত। হযরত খালেদের বাহিনী সেনাবাহিনীর সংখ্যা খুবই স্বল্প ছিল, কেননা এর একটা বিরাট অংশ ইয়ামামার যুদ্ধে কাজ করেছিল, যুদ্ধ করেছিল। দ্বিতীয়ত হযরত আবু বকর তাকে বলেছিলেন যদি কোনো ব্যক্তি ইরাক যেতে না চায় তাহলে তাকে যেন বাধ্য করা না হয়। একই সাথে একটি গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনা দিয়েছেন তা হলো কোনো সাবেক মুরতাদ ইসলাম গ্রহণ করলেও ততক্ষণ পর্যন্ত তাদের ইসলামী বাহিনীতে যেন অন্তর্ভুক্ত করা না হয় যতক্ষণ খলিফার কাছ থেকে বেশিভাবে অনুমতি নিয়ে আনা হয়। হযরত খালেদ হযরত আবু বকরের কাছে অতিরিক্ত সেনা সাহায্য চেয়ে পত্র লেখেন। তিনি কেবল এক ব্যক্তি কাকা বিন আমরকে তার সাহায্যের জন্য পাঠিয়ে দেন। মানুষ এতে হতভম্ব হয়। তারা বলে বা জিজ্ঞেস করে যে আপনি খালেদের সাহায্যের জন্য কেবল এক ব্যক্তিকে পাঠাচ্ছেন, অথচ সেনাবাহিনীর বেশিরভাগ এখন আর তার সাথে নেই, তারা পৃথক হয়ে গেছে। হযরত আবু বকর উত্তর দেন যে বাহিনীতে কাকার মতো মানুষ যোগ দেয় সেই বাহিনী কখনো পরাজিত হতে পারে না। তা সত্ত্বেও কাকার হাতে তিনি খালেদের উদ্দেশ্যে একটা পত্র লেখেন। তাতে লেখেন তিনি যেন তাদেরকে তার বাহিনীতে যোগ দেওয়ার বিষয়ে অনুপ্রাণিত করেন, যারা মহানবীর ধরনের পর রীতিমতো বা যথারীতি ইসলামের প্রতিষ্ঠিত ছিল, যারা মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছেন। এই পত্র পাওয়ার পর হযরত খালেদ তার বাহিনীকে বিন্যস্ত করা আরম্ভ করেন। ইরাকের কৃষকদের সম্পর্কে আবু বকর যে নসিহত করেছিলেন যে কর্মপন্থা তিনি অবলম্বন করেছেন তার সম্পর্কে লেখা আছে। আরবরা ইরাকের কৃষি কাজ করত, ফসল প্রস্তুত হওয়ার পর তাদেরকে খুব স্বল্প অংশ দেয়া হতো ফসলের, বেশিরভাগ ফসল ইরানি ভূস্বামীদের কাছে চলে যেত যারা জমির মালিক ছিল। এসব ভূস্বামী দরিদ্র আরবদের উপর অনেক নির্যাতন করত, ক্রীতদাসের চেয়েও ঘৃণ্য ব্যবহার করত তাদের সাথে। হযরত আবু বকর ইরাকে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন যে যুদ্ধ চলাকালে এই আরব কৃষকদের যেন কোনো কষ্ট দেওয়া না হয়, তাদের হত্যাও যেন করানো হয়, বন্দিও যেন করানো হয়, তাদের সাথে কোনো প্রকার দুর্ব্যবহার যেন করানো হয়, কারণ তারাও তাদের মতো আরব এবং ইরানিদের জুলুম এবং নির্যাতনের যাতাকালে পৃষ্ঠ হচ্ছে। তাদের মাঝে চেতনা জাগ্রত করা উচিত যে এখানে আরবদের শাসন প্রতিষ্ঠিত হলে তাদের অত্যাচারিত নির্যাতিত জীবনের অবসান ঘটবে, আর তারা স্বজাতির কল্যাণের প্রকৃত ইনসাফ এবং প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারবে। হযরত আবু বকর এই কর্মপন্থা মুসলমানদের অনেক কাজে এসেছে, তাদের বিজয়ের পথ সহজ হয়, সুগম হয়, তাদের আর এই আশঙ্কা থাকেনি অগ্রাভিযান পরিচালনা করতে গিয়ে পেছন থেকে আক্রমণ কেউ আক্রমণ করতে পারে বা তাদের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। যখন হযরত খালিদ বিন ওয়ালিদ নেবাচে শিবির স্থাপন করেন, তখন হযরত মুসান্না তার বাহিনীকে নিয়ে খাফানে ছিলেন। নেবাস বসরা এবং ইয়ামামার মধ্যবর্তী একটা জায়গার নাম খাফান, কুফার নিকটবর্তী একটি জায়গা। হযরত খালিদ মুসান্নার উদ্দেশ্যে এক পত্র প্রেরণ করেন যে তিনি যেন তার কাছে আসেন, আর একই সাথে হযরত আবু বকরের সে পত্র পাঠান যাতে হযরত আবু বকর মুসান বিন হারসাকে খালিদের আনুগত্য করার নির্দেশ দিয়েছিলেন। তাবরি থেকে নেয়া রেওয়ায়েত এগুলো। প্রথমে অর্থাৎ এখানে লেখা আছে যে খালেদকে স্বয়ং হযরত আবু বকর পাঠিয়েছেন। যাই হোক, কোন কোন যুদ্ধ হয়েছে, সেগুলোর নাম কী কী ছিল, আর এসব বিজয়ের বিস্তারিত আলোচনা ভবিষ্যতে হবে। এসব যুদ্ধ যা আল্লাহ তাআলা মুসলমানদের করার অনুমতি দিয়েছেন হযরত আবু বকরের খেলাফতকালে, আবু বকরের যুগে মুসলমানরা ইরানিদের বিরুদ্ধে যেসব যুদ্ধ করেছে ইরাকে, এই যুদ্ধগুলো হয়েছে, আর এতে যে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন সেগুলোর আলোচনা হবে ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم